বৃন্দাবনে যাওয়ার পথে তিনি ঝাড়িখণ্ডের বনপথে সব বন্য পশু হিংস্র পশুদেরও কৃষ্ণ ভক্তে পরিণত করে তাদের মুখে হরিনাম উচ্চারণ করিয়ে তিনি বেনারসে পৌঁছালেন। আসলে মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে যা বৃন্দাবনের পথে যাচ্ছেন, পথে যাওয়ায় প্রথমে তিনি এলাহাবাদে রূপ গোস্বামীকে কৃপা করেছেন। রূপ গোস্বামীকে তিনি 10 দিন ধরে দশাশ্বমেধ ঘাটে তাকে শিক্ষা প্রদান করেছেন। মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে বাংলায় গিয়েছিলেন, তখন হোসেন শাহের 2 মন্ত্রী মহাপ্রভু যখন, আমি ওটা সংক্ষিপ্তভাবে বলেছি, জাস্ট মহাপ্রভু বৃন্দাবন প্রথম বৃন্দাবনে যাওয়ার পথে নবদ্বীপ থেকে তিনি রামকেলিতে গিয়েছিলেন, তখন দুইজন রাজার যে মন্ত্রী দবির খাস সাকর মল্লিক তাদের উদ্ধার করেছিলেন। আসলে মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে পুরী ধামে এসেছেন, তখন এই দুইজন দবির খাস সাকর মল্লিক মহাপ্রভুর উদ্দেশ্যে দৈন্যপত্র লিখেছেন, চিঠি লিখেছেন। কি চিঠি? দৈন্য চিঠি। সেখানে লিখেছেন যে হে প্রভু, আপনি পতিত পাবন অধম পতিত সবাইকে উদ্ধার করেছেন, এমনকি জগাই মাধাইকে পর্যন্ত উদ্ধার করেছেন, কিন্তু জগাই মাধাইকে উদ্ধার করাও আপনার বিশেষ কৃতিত্ব নয়। কারণ জগাই মাধাই তারা নবদ্বীপবাসী ছিল, তারা ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছিল, তাদের উদ্ধার করে আপনার মহিমা বিশেষ প্রচার হবে না। কিন্তু আপনি যদি আমাদের মতন অধম দুইজনকে উদ্ধার করেন, তাহলে আপনার মহিমা জগতে প্রচার হবে। কারণ জগাই মাধাই তো ধামবাসী, ব্রাহ্মণের ঘরে জন্ম, কিন্তু আমরা তাদের তুলনায় আমরা আরো অধপতিত। আমরা যারা গো ব্রাহ্মণকে ব্রাহ্মণের অনিষ্ট করে তাদের সঙ্গেই আমরা সবসময় বসবাস করি, আর আমরা তো মুসলমানের চাকরি করে করে অলমোস্ট মুসলমানের মতনই হয়ে গেছি। তা আমাদের মতন অধপতিত জগতে আর কেউ নেই। এইভাবে খুব দৈন্য পত্র লিখেছেন। একজন মহারাজ বলছিলেন, এই রূপ গোস্বামী সনাতন গোস্বামীকে মহাপ্রভু এত কৃপা কেন করেছেন? তার কারণ বলতে যে উনি বলছেন যে ওনারা উচ্চ পদে ছিলেন, কিন্তু ওনাদের ভিতরে এত দৈন্য ছিল, এবং সারা লীলাতে দেখা যায়, আমরা পরে রূপ গোস্বামী সনাতন গোস্বামীর কিছু লীলা গম্ভীরাতে বা সিদ্ধ বকুলে কালকে সময় হলে বর্ণনা করব। তা সেখানে তাদের যে দৈন্য চিন্তা করা যায় না। তো মহারাজ বলছিলেন যে মহাপ্রভু তাদেরকে এত কৃপা কেন করেছেন? তারা এত উচ্চ পদে ছিলেন, বাংলার নবাব যে হোসেন শাহ তারই প্রধানমন্ত্রী, তারই অর্থমন্ত্রী, এত উচ্চ পদে থাকা সত্ত্বেও তাদের ভিতর যে এত দৈন্য ছিল, এই জন্য মহাপ্রভু তাকে বেশি কৃপা করেছেন। ঠিক মহাপ্রভু পুরীতে ছিলেন, রামকেলিতে এই দুইজন যখন দৈন্য পত্র লিখেছেন, মহাপ্রভু আর পুরীতে থাকতে পারলেন না। আসলে কখন ওটা প্রকাশ করেছেন? রামকেলিতে যখন দিনের পর দিন একই জায়গায় মহাপ্রভু থাকছেন, ভক্তরা বলছেন মহাপ্রভু তো একই জায়গায় বেশি দিন থাকেন না। এই কেলি কদম্বের এই রামকেলিতে একটা কেলি কদম্ব গাছ আছে, এখনো সে গাছ আছে। সেই গাছের নিচে মহাপ্রভু দিনের পর দিন তিন চার দিন একই জায়গায় থাকছেন, কীর্তন করছেন, ওখান থেকে যাচ্ছেন না। ভক্তরা ভাবছেন কেন একই জায়গায় আছেন, কিন্তু আলটিমেটলি যখন গভীর রাত্রে এই দুইজন এসেছেন দবির খাস সাকর মল্লিক মহাপ্রভুর কাছে প্রণাম করার জন্য, আর তখন মহাপ্রভু বললেন আসলে ভক্তরা বলছে আমি একই জায়গায় কেন আছি, আমি পুরী থেকেও শুধু এখানে এসেছি শুধু তোমাদের জন্য, আর আমি একই জায়গায় দিনের পর দিন অবস্থান করছি, কখন তোমরা আমার সঙ্গে মিলন হবে তোমাদেরকে কৃপা করার জন্য। মহাপ্রভু নিজের পাদপদ্ম তাদের মাথায় দিলেন, তাদের নাম চেঞ্জ করে দিলেন রূপ আর সনাতন, এবং বললেন যত তাড়াতাড়ি পারো আমাদের কাছে আমার কাছে চলে আসো, রাজকার্য ত্যাগ করে। রামানন্দ রায়ের সঙ্গে দেখা হওয়ার পরে কথা আলোচনা হয়ে পরে রামানন্দ রায়কে বলেছেন যত তাড়াতাড়ি পারো চলে আসো। এই দবির খাস সাকর মল্লিক যার নাম রূপ গোস্বামী সনাতন গোস্বামী তাদেরও বলছেন যত তাড়াতাড়ি পারো আমার কাছে চলে আসো। মহাপ্রভু পরবর্তীকালে যখন প্রথম বৃন্দাবনে যাওয়ার নাম করে তিনি বাংলা হয়ে কানার নাটশালা পর্যন্ত গিয়ে ব্যাক করলেন, যাওয়া হলো না। দ্বিতীয়বার যখন যাচ্ছেন প্রথমে তিনি এলাহাবাদে রূপ গোস্বামীকে কৃপা করলেন, তারপরে বেনারসে গেলেন, বেনারসে যখন অবস্থান করছিলেন তখন এই মায়াবাদীদের সঙ্গে মহাপ্রভুর যে আলোচনা হয় সেটা এই আদিলীলার সপ্তম অধ্যায় সপ্তম পরিচ্ছেদে কবিরাজ গোস্বামী খুব সুন্দর করে বর্ণনা করেছেন। এই জন্য আমি অনেক জায়গায় এই সপ্তম অধ্যায় আলোচনা করতে ভালোবাসি, সেই জন্য আপনাদের সঙ্গে এই সপ্তম অধ্যায় আমি একটু আলোচনা করব। প্রত্যেকটা শ্লোক প্রত্যেকটা কথা খুব গুরুত্বপূর্ণ, যে পঞ্চতত্ত্ব আখ্যান নিরূপণ করা হয়েছে, পঞ্চতত্ত্বের আখ্যান সেখানে বর্ণনা করা হয়েছে, যে কিভাবে পঞ্চতত্ত্ব কারা, তারা কি জন্য এসেছেন, জগতের বুকে তারা কি দান করেছেন, সেটা এই অধ্যায়ে সুন্দর করে বর্ণনা করা আছে। পঞ্চতত্ত্ব আখ্যান নিরূপণ। অগতিক গতিগ্নতা হীনার্থাদি সাধকম শ্রীচৈতন্য লিখতেস্য প্রেম ভক্তি বদান্যতা। অগতিব অকিঞ্চনের গতি পরমার্থহীন ব্যক্তির মহৎ অর্থ সাধক শ্রীচৈতন্য মহাপ্রভুকে প্রণয়নে নিবেদন করে তার প্রেম ভক্তির বদান্যতার কথা বর্ণনা করছে এই অধ্যায়ের। মহাপ্রভু যে বদান্য, তিনি যে প্রেম ভক্তি দান করে জগতে বদান্যতা স্থাপন করেছেন, আর সেটাই বর্ণনা করেছেন এই অধ্যায়ে প্রেম ভক্তির বদান্যতার কথা, তিনি কিভাবে অকাতরে প্রেম ভক্তি দান করেছেন। মাতাল, আমরা অনেক সময় কলকাতায় থাকি, মাতাল দেখি, সারথী প্রভু একদিন দেখেছেন মাতালদের দেখা যায়, তা মাতাল দেখে আমার মনে হলো যে অনেক সময় আমরা জানালা দিয়ে দেখি মাতালদের, তা মাতাল মানে তার কাছে যদি যা টাকা পয়সা থাকে কেউ যদি একটা বাচ্চা ছেলেও চায় তাকে দিয়ে দেয়। আমি দেখেছি অনেক সময় কিছু দুষ্টু ছেলে আসে যে মাতলামি করছে, তার কাছে আসে তার পকেট থেকে টাকা পয়সাও নিয়ে নেয়। তো এখানে পঞ্চতত্ত্ব হচ্ছে মাতাল, কৃষ্ণ প্রেমে মাতাল, আর সেই জন্য তারা কৃষ্ণ প্রেম অকাতরে দান করছে, কোনো বিচার নেই, তারা ম্যাডম্যান হয়ে গেছে। ম্যাড হলে, মাতাল হলে যেমন তাদের গীতায়িত জ্ঞান থাকে না, যা থাকে নিজের কাপড় চোপড়ও পর্যন্ত দিয়ে দেয়। তা আমরা দেখব এখানে কৃষ্ণ প্রেমের মাতাল পাঁচজনের কি ব্যবহার। জয় জয় মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য তার চরণাশ্রিত সেই বড় ধন্য, পূর্বে গুরুবাদি চাই তত্ত্বে কহিল নমস্কার, গুরু তত্ত্ব কহিয়াছি এবে পাচের বিচার। এর আগের অধ্যায় কবিরাজ গোস্বামী গুরু তত্ত্ব বর্ণনা করেছেন, এখন পাচের বিচার করছেন, অর্থাৎ পঞ্চতত্ত্বের বিচার এই অধ্যায় আছে। পঞ্চতত্ত্ব অবতীর্ণ চৈতন্যের সঙ্গে পঞ্চতত্ত্ব লইয়া করেন সংকীর্তন রঙ্গে, পঞ্চতত্ত্ব এক বস্তু নহে রসয়াস্বাদে তবু বিবিধ বিভেদ। পঞ্চতত্ত্ব আত্মক কৃষ্ণ ভক্ত রূপ স্বরূপকম ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্ত শক্তিকম। পঞ্চতত্ত্বের বন্দনা শ্রীকৃষ্ণের ভক্ত রূপ ভক্ত স্বরূপ ভক্ত অবতার ভক্ত শক্তি এই পঞ্চতত্ত্ব শ্রীকৃষ্ণকে আমি প্রণতি নিবেদন করি। পাঁচজন হচ্ছে ভক্ত রূপ মহাপ্রভু, ভক্ত স্বরূপ নিত্যানন্দ প্রভু, ভক্ত অবতার অদ্বৈত গোসাই, ভক্ত শ্রীবাস ঠাকুর, ভক্ত শক্তি গদাধর। স্বয়ং ভগবান কৃষ্ণ একলে ঈশ্বর অদ্বিতীয় নন্দাত্মজ রসিক শেখর। প্রথমে কৃষ্ণকে, কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান কৃষ্ণ একলে ঈশ্বর। আমরা শ্রীমৎ ভাগবতে জানি যে এতে চাংশ কলাপুংসম কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, স্বয়ং ভগবান হচ্ছে একজন, তিনি হচ্ছেন কৃষ্ণ। স্বয়ং ভগবান কৃষ্ণ একলে ঈশ্বর, একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত, যারে জইছে নাচায় সে তৈছে করে নিত্য, একজনই ভগবান। তিনি হচ্ছেন অদ্বিতীয় নন্দাত্মজ রসিক শেখর। হরে কৃষ্ণ পদ্মাসনে বসুন, দেখবেন ভালো লাগে। স্বয়ং ভগবান কৃষ্ণ একলে ঈশ্বর অদ্বিতীয় নন্দাত্মজ রসিক শেখর। আর তার কাজ কি? রাসাদি বিলাসী ব্রজ ললনা নাগর আর যত সব দেখো তার পরিকর। পরমেশ্বর ভগবান কৃষ্ণ একই, তিনি রাস নৃত্যের পরম ভক্তা, তিনি হচ্ছেন ব্রজ ললনাদের নাগর আর সকলেই হচ্ছে তার পরিকর। রসিক শেখর কৃষ্ণ, তিনি হচ্ছে রস আস্বাদন করেন রসিক শেখর, পরম করুণ খুব দয়ালু ভগবান, রস বৈষ সর্বরসৈক নিলয় সর্বরসাব্দি। সেই কৃষ্ণ, সেই স্বয়ং ভগবান কৃষ্ণ যিনি রাসাদি বিলাসী, যিনি ব্রজ নাগর, যিনি হচ্ছেন একলা ঈশ্বর, আর সেই কৃষ্ণ অবতীর্ণ হয়েছেন কি রূপে? কি রূপে? শ্রীকৃষ্ণ চৈতন্য। সেই কৃষ্ণ অবতীর্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য সেই পারি কর সব সঙ্গে সব ধন্য, একলা ঈশ্বর তত্ত্ব চৈতন্য ঈশ্বর ভক্ত ভাবময় তার শুদ্ধ কলেবর। একলা ঈশ্বর ভগবান, কেন তিনি ভক্ত ভাব নিয়ে এসেছেন? স্বয়ং ভগবান কিন্তু কেন গৌরাঙ্গ কৃষ্ণ চৈতন্য রূপে কেন আসলেন? কৃষ্ণ মাধুর্যের এক অদ্ভুত স্বভাব, আপন আস্বাদিতে কৃষ্ণ ধরে ভক্ত ভাব। কৃষ্ণ মাধুর্যের এক অদ্ভুত স্বভাব যে কৃষ্ণকেও পর্যন্ত আকর্ষণ করে। কৃষ্ণ মাধুর্যের এমন একটা বৈশিষ্ট্য যে মাধুর্য জগতের মানুষকে কি, দেব দেবতাকে কি, বিষ্ণু অন্যান্য অবতারদের কি, স্বয়ং ভগবানকেও পর্যন্ত আকৃষ্ট করে। এত তার মাধুর্যের আশ্বাস। মিশ্রি মিষ্ট, মিষ্টতা কে পায়? মিশ্রি পায় না, মিশ্রিকে যে খায় সে পায়, যে খায়। তা ভগবান কৃষ্ণ মিশ্রি, কিন্তু উনি মিশ্রির টেস্ট পান না। মিশ্রিকে আস্বাদন করে রাধা রানী, তাই তো? কৃষ্ণকে আস্বাদন করে রাধা রানী, তার রূপ মাধুরী সব কিছু আস্বাদন করে, সেই জন্য রাধা রানী সেই মাধুর্য আস্বাদন করে। সাই ভগবান ভাবলেন কৃষ্ণ মাধুর্যের এক অদ্ভুত স্বভাব, আপনা আস্বাদিতে কৃষ্ণ করে ভক্ত ভাব। ভগবান কিন্তু কেন ভক্ত ভাব? ভগবান ভগবান, কিন্তু ভগবান তো নিজের রসকে নিজে আস্বাদন করতেন না। মিশ্রি, তার ভিতরে কত মিষ্টতা আছে মিশ্রি জানে না, সে জানে যে মিশ্রিকে খায়। তা ভক্ত জানে ভগবানের ভিতর কি মাধুর্য আছে, আর ভক্ত সেইটা আস্বাদন করেন। দ্বারকাতে রুক্মিণী দেবী আছেন, ভগবান কৃষ্ণ আসবেন রুক্মিণীর ঘরে, আর রুক্মিণী সুন্দর করে সাজিয়েছে, কৃষ্ণ আমার ঘরে আসবেন। কৃষ্ণ যখন এসেছেন, কৃষ্ণ পা ধরে রুক্মিণী দেবী খুব কান্না করছেন। কৃষ্ণ বলছেন, আমি এতদিন পরে তোমার ঘরে আসলাম, তোমার আনন্দ হওয়া উচিত, তুমি কান্না করছো কেন? আমি তো এসেছি, তা তুমি কান্না করছো কেন? বলছে, প্রভু এই আপনি বুঝতে পারবেন না আমি কেন কান্না করছি, আপনি এসছেন একটু পরে আপনি আবার চলে যাবেন, তাই আপনি বোঝেন না। আপনার ভালোবাস, যারা আপনাকে ভালোবাসে তাদের মনের ভাব আপনি বোঝেন না, তাদের ভিতরে যে কি হয় সেটা আপনি বোঝেন না, তবে হ্যাঁ রাধারানী বোঝেন, আপনি বোঝেন। ভগবান কৃষ্ণ সব করলেন, আমি সর্বজ্ঞাত্তা, সারা পৃথিবী সব জানি, আমি রাধারানীর মনের ভাব জানি না, আমি রুক্মিণীর মনের ভাব জানি না, তাহলে আমাকে এটা জানারও চেষ্টা করতে হবে। সেই জন্য ভগবান কৃষ্ণ তিনটে ইচ্ছা পূরণ করার জন্য এসেছে। শ্রী রাধায়া প্রণয় মহিমা কি দৃশ্য, রাধারানীর প্রেমের মহিমাটা কেমন, সাধ্য জেনাদ্ভুত মধুরিমা বা কি দৃশ্য মদীয়, যে অথবা আমার ভিতরে কি মাধুর্য আসে যা রাধারানী আস্বাদন করে সেটা কেমন। ফার্স্ট হচ্ছে রাধারানীর মহিমা, প্রেমের মহিমাটা কেমন, যে প্রেম দিয়ে সে আমাকে ভালোবাসে সে কেমন, রাধারানীর ভাবটা কেমন, আর রাধারানী আমাকে ভালোবাসে, আমার ভিতরে কি আছে যার জন্য রাধারানী আমাকে ভালোবাসে, সেই মাধুর্য আমার ভিতরে যে মাধুর্য আছে সেটা বা কেমন, আর আমার মাধুর্য আস্বাদন করে রাধারানী যে আনন্দ পায়, যে সুখ পায়, সেই সুখটা কেমন। এই তিনটে জিনিস আস্বাদন করার জন্য মহাপ্রভু এসেছে। তাই ভগবান কিন্তু এখন এসেছেন ভক্তভাব নিয়ে। আমি মনে হয় কাল না পরশুদেও বলছিলাম, স্বয়ং ভগবানও আসছেন, ভগবান হয়ে যে আনন্দ পান না তার থেকে বেশি আনন্দ পাওয়ার জন্য তিনি ভক্তভাব নিয়ে এসেছেন। আর আমাদের মতন কিছু মূর্খ লোক, তারা বলে আমি ভগবান ভক্ত হব না, আমি ভগবান হব। আরে ভগবানেও যে আনন্দ নেই তার থেকে বেশি আনন্দ আছে ভক্ত হলে, আর তাই ভগবান নিজে ভগবান, তাও উনি ভগবত ভগবান ভাবটাকে ছেড়ে দিয়ে আসছেন ভক্ত ভাব নিয়ে, তাহলে কি বোঝা যায়? আরে সত্যি যদি কেউ আনন্দ পেতে চায় তাহলে ভক্ত ভাব অবলম্বন করতে হয়, তাই জগতে সেই আসল আনন্দ পায় যে আনন্দকে, সেই আনন্দময় সত্তাকে ভালোবাসে, তার সঙ্গে কানেক্টেড হয়, তাকে প্রেম করে। লাইট জ্বলছে, মানে কি তারে তারে পাওয়ার হাউসের সঙ্গে কানেকশন আছে, তার জন্য তো লাইট জ্বলছে। তা আমাদের ভিতরে আনন্দ লাইটটা জ্বলবে যদি আনন্দের উৎসের সঙ্গে কানেক্টেড হতে পারে, আনন্দের পাওয়ার হাউসের সঙ্গে কানেক্টেড হতে পারে। কে আনন্দের পাওয়ার হাউস? গেছি দাসের রসগোল্লা, কাকাতুয়ার খাজা। আসল আনন্দের উৎস বৈদিক শাস্ত্রে বলছে রস বৈষ সর্বরসৈক নিলয় সর্বরসাবধিম, সমস্ত রসের আসল উৎস হচ্ছে ভগবান কৃষ্ণ। আর সেই কৃষ্ণকে যে ভালোবাসে সে হচ্ছে আসল আনন্দ পেতে পারে। কৃষ্ণ মাধুর্যের এক অদ্ভুত স্বভাব, আপনার সাদিতে কৃষ্ণ করে ভক্ত ভাব, ইতে ভক্ত ভাব ধরে চৈতন্য গোসাই, ভক্ত স্বরূপ তার নিত্যানন্দ ভাই। এই জন্য স্বয়ং ভগবান ভক্ত রূপ নিয়ে এসেছেন, ভক্ত ভাব নিয়ে এসেছেন। মহাপ্রভু হচ্ছে ভক্ত রূপ, আর ভক্ত স্বরূপকে ভক্ত স্বরূপ তার নিত্যানন্দ ভাই। ভক্ত রূপ হচ্ছে কে? মহাপ্রভু। ভক্ত স্বরূপ নিত্যানন্দ, আর ভক্ত অবতার তার আচার্য গোসাই, এই তিন তত্ত্ব সবে প্রভু করি গাই। আর ভক্ত অবতার কে? ভক্ত স্বরূপ কে? ভক্ত রূপ কে? ভক্ত অবতার কে? অদ্বৈতাচার্য। এই তিনজন হচ্ছে প্রভু, তিনজন প্রভু, তার ভিতরে আবার একজন মহাপ্রভু আর দুইজন প্রভু। এক মহাপ্রভু আর প্রভু দুইজন, তুই প্রভু সেবে মহাপ্রভুর চরণ। এই তিনজন প্রভু, ভক্ত রূপ, ভক্ত স্বরূপ, ভক্ত অবতার, তিনজন প্রভুর ভিতরে একজন আবার মহাপ্রভু আর দুইজন প্রভু। দুইজন প্রভু, প্রভু হলেও তিনি মহাপ্রভুর সেবা করে। এক মহাপ্রভু আর প্রভু দুইজন, তুই প্রভু সেবে মহাপ্রভুর চরণ। এই তিন তত্ত্ব সর্ব আরাধ্য করি জানি। এই তিনজন হচ্ছে আরাধ্য, আর যে দুইজন আছে আরাধক, আরাধ্য আর আরাধ্যক, আরাধ্য আর আরাধক। আরাধ্য হচ্ছে যাকে আমরা আরাধনা করব, আরাধক হচ্ছে যে আরাধনা করবে। তা তিনজন হচ্ছে আরাধ্য, মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈত, আর দুইজন আরাধক শিবাস ঠাকুর গদাধর। এই তিন তত্ত্ব সর্ব আরাধ্য করি মানি, চতুর্যতি ভক্ত তত্ত্ব আরাধক জানি। ভক্ত তত্ত্ব সে হচ্ছে আরাধক, গদাধর প্রভু হচ্ছে ভক্ত তত্ত্ব, আর শিবাস আদি কোটি কোটি ভক্ত শুদ্ধ ভক্তি তত্ত্ব তা সবার গরম। আর শিবাস প্লাস আর যারা যারা ভক্ত সব শুদ্ধ ভক্তের মধ্যে। গদাধর পণ্ডিত আদি প্রভুর শক্তি অবতার, অন্তরঙ্গ ভক্ত করি গণন যাহার। তাহলে এই গদাধর আর শিবাস এসব ভক্ত তত্ত্ব, আর এদেরকে নিয়ে মহাপ্রভু কি বা অন্যদের সবাইকে নিয়ে, যা সবা লইয়া প্রভুর নিত্য বিহার, যা সবা লইয়া প্রভুর কীর্তন প্রচার, যা সবা লইয়া করেন প্রেম আস্বাদন, যা সবা লইয়া দান করে প্রেম ধন। যাদেরকে নিয়ে বিহার করেন, যাদেরকে নিয়ে কীর্তন করেন, যাদেরকে নিয়ে প্রেম আস্বাদন করেন, যাদেরকে নিয়ে প্রেম ধন বিতরণ করেন, এই সবাইকে নিয়ে, এই সেই পঞ্চতত্ত্ব। পঞ্চতত্ত্ব এসে কি করেছেন? সেই পঞ্চতত্ত্ব মিলে পৃথিবী আসিয়া, পূর্ব প্রেম ভাণ্ডারের মুদ্রা যুগাড়িয়া, পাঁচে মিলে লুটে প্রেম করে আস্বাদন, যত যত প্রিয় তৃষ্ণা বাড়ে অনুক্ষণ। আগে কৃষ্ণ প্রেম ছিল, আর সেটা লক করা ছিল। অন্যান্য যুগে কৃষ্ণ প্রেম ছিল, কিন্তু সেটা সিল মোহর করা ছিল, লক আপ করা ছিল, প্রেম ভান্ডার সেটা লক করা ছিল। কিন্তু এ অবতারে মহাপ্রভুরা কি করেছেন, তালা তুড়ে দিয়েছেন, মানে তালা ভেঙে দিয়েছেন। ভেঙে দিয়ে সেই পাঁচজন মিলে, একজন দুইজন নয়, এই পাঁচজন মিলে সব প্রেম ভান্ডার লুটপাট করে খেয়েছেন আর সবাইকে বিতরণ করেছেন। পাঁচে মিলে লুটে প্রেম করে আস্বাদন, যত যত প্রিয় তৃষ্ণা বাড়ে অনুক্ষণ, যত খায় আরো খাওয়ার ইচ্ছা হচ্ছে। যে যদি মদ এক বোতল খায়, পরের দিন বলবে আর এক বোতল খাবো, আরো খাবো, আরো খাবো, নেশা। তা বলছে পাঁচজন মিলে লুটপাট করলো কৃষ্ণ প্রেম, যত তারা পান করছে তত তাদের তৃষ্ণা আরো বেড়ে যাচ্ছে। আর বারবার পিয়ে যত খেতে ইচ্ছে করছে, মদ এক বোতল খেলে আর এক বোতল খাবে, তারপরে আর এক বোতল খাবে, ঠিক সেরকম কৃষ্ণ প্রেম খেলো, আবার খেতে ইচ্ছে হচ্ছে, আবার খাচ্ছে, আর যত খাচ্ছে তত কি হচ্ছে, পাগল হয়ে যাচ্ছে। মদ খেলে পাগল হয়ে যায়, কৃষ্ণ প্রেম খেলেও পাগল হয়ে যাচ্ছে। পুনঃ পুনঃ পিয়াইয়া হয় মহামত্ত। আর কেউ যখন মাতাল হয়ে যায়, পাগল হয়ে যায়, কে নাচছে, কাপড় খুলে যাচ্ছে, কিছু দেখে, তা এই পাঁচজনের এই অবস্থা হয়েছে। নাচে কান্দে হাসে গায়ে জয়ছে মদমত্ত, পুনঃ পুনঃ পিয়াইয়া হয় মহামত্ত, নাচে কান্দে হাসে গায় জয়ছে মদমত্ত। যেমন একজন মাতাল নাচে গায় হাসে কাঁদে, কোনো ঠিক ঠিকানা নেই, এই পাঁচজনও তাই। নিত্যানন্দ প্রভু একদিন গিয়েছেন প্রচার করতে, নিত্যানন্দ আর হরিদাস, আর যে কি করেছেন, জগাই মাদায় দুই মাতালকেই উপদেশ দিতে শুরু করেছেন, আর তারা লাঠি নিয়ে তাড়া করেছে দৌড়াতে দৌড়াতে, কোনো মতে মহাপ্রভুর ঘরে ঢুকে গেছে। হরিদাস অদ্বৈত আচার্যকে বলছেন, কি বলবো, বলছে কি হয়েছে কি হয়েছে, বলছে কি বলবো, মহাপ্রভু এক মাতালকে আমার সঙ্গে প্রচারে পাঠিয়েছে, যার কোনো দেখ বিধি জ্ঞান নেই, তাকে প্রচারে আমার সঙ্গে দিয়েছে, আর সে রাস্তা দিয়ে যাবে, যদি কোনো ভালো মহিলা দেখবে বলবে তুমি আমাকে বিয়ে করবে, কোন মন্দিরের ব্রহ্মচারী যদি কোনো মহিলাকে এরকম বলে পরের দিন তাকে মন্দির থেকে আউট করে দেবে। বলছে এই নিত্যানন্দ প্রভু এরকম রাস্তায় ভালো মহিলা পেলে তাকে বলবে আমার সঙ্গে বিয়ে করবে। বলুন তো একে নিয়ে কি করে প্রচারে যাই, রিপোর্ট দিচ্ছেন হরিদাস ঠাকুর অদ্বৈত আচার্যকে রিপোর্ট দিচ্ছেন। তারপরে রাস্তায় চলছি, গঙ্গার পাড় দিয়ে যাচ্ছি প্রচারে, গঙ্গায় যদি একটা কুমির ভেসে পড়বে, গেল লাভ দিয়ে তার কুমিরের পিঠের উপরে চড়ে বসবে, সারাদিন প্রচারে আর নাম নেই, ওই কুমিরের পিঠে চড়বে তাকে নিয়ে। আর আজকে তো ঘটনা কি হয়েছে, প্রচার করবে করবে যে এক মাতালকে যে বলছে বলো হরি নাম করে, তখন অদ্বৈত আচার্য কি বলছেন, একজন মাতাল তো একজন মাতালের কাছেই যাবে, আর কোথায় যাবে। আসলে নিত্যানন্দ প্রভু মাতাল, জগাই মাধাইও মাতাল, জগাই মাধাই মদের মাতাল, আর নিত্যানন্দ প্রভু কৃষ্ণ প্রেমে মাতাল। আর এত মাতাল থাকতেন নিত্যানন্দ প্রভু, কখনো 32 বছরের প্রায় বয়স সেবা সঙ্গনে যখন আছেন, কাপড় চোপড় কিছুই রাখতেন না, কখনো যে বিষ্ণুপ্রিয়া মহাপ্রভু বসে আছে তার সামনে যে দাঁড়িয়ে থাকতেন, একদম পুরো অলঙ্গ 32 বছরে। মহাপ্রভু বলছে আরে কাপড় পরো, বলছে আমি আজকে খাবো না, বলছে আরে তুমি যাও কাপড় পরে আছো, না আমি আজকে গমন করব না, এরকম বারে একটা বলছে মহাপ্রভু আর একটা উত্তর দিচ্ছে। কোনো মাতালকে দেখবেন কিছু বলবেন, আর একটা বলবেন, বলবে কিনা, ঠিক নিত্যানন্দ প্রভু কৃষ্ণ প্রেমে পুরো ম্যাট, এই পাঁচজন, আর সেই জন্য নিত্যানন্দ প্রভু মাতাল যাকে তাকে কৃষ্ণ প্রেম দেওয়ার জন্য একদম উদগ্রীব হয়ে আছে। পুন পুন পিয়াইয়া হয় মহামত্ত, নাচে কান্দে হাসে গায় জয়ছে মদমত্ত। আর যারা মাতাল তারা বিচার করেন না, কে যোগ্য কে অযোগ্য, কাকে দান করব কাকে দান করব না। যারা ভালো মানুষ তারা বিচার করে, কিন্তু মাতাল কি বিচার করে কাকে পয়সা দেব কি দেব না? এরা পাঁচজন কৃষ্ণ প্রেমে মাতাল, তারা নিজে কৃষ্ণ প্রেম আস্বাদন করে মাতাল হয়েছে। আর পাত্রাপাত্র বিচারে নাহি, নাহি স্থান স্থান, যেই যা পায় তা করে প্রেমদান, যে যেখানে পায় সেখানেই প্রেম। না অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি, আমারে কিনিয়া লহ ভজ গৌড়। এত বলে নিত্যানন্দ ঘুমে গড়ি যায়, সোনার পর্বত যেন ঘুমে পেল। আর এই ভান্ডার একটা অদ্ভুত ভান্ডার, কৃষ্ণ প্রেমের ভান্ডার, জাগতিক কোন ভান্ডার। আপনার ভান্ডার থেকে কিছু দান করবেন কমে যাবে, কিন্তু কৃষ্ণ প্রেমের ভান্ডার যত দান করছে তত আবার বেড়ে যাচ্ছে। লুটিয়া খাইয়া দিয়া ভান্ডার উজারে, আশ্চর্য ভান্ডার প্রেম শত গুণে বাড়ে। কৃষ্ণ প্রেমের ভান্ডার আরো বাড়ছে, আরো লোককে দিতে হবে, আরো দিতে হবে। ও চলিল প্রেম বন্যা চৌদিকে বেড়ায়, স্ত্রী বৃদ্ধ বালক যুবা সকলেই ডুবায়। এই কৃষ্ণ প্রেমের বন্যা এনে দিল যাকে, স্ত্রী বৃদ্ধ বালক যুবা সবাইকে কৃষ্ণ প্রেমে ডুবিয়ে দিয়েছে। সবাই ভালো মন্দ কোনো বিচার নেই, এই কৃষ্ণ প্রেম দুর্লভ বস্তু, ব্রহ্মারও দুর্লভ প্রেম, সবাকারে যাচ্ছে। ব্রহ্মার দুর্লভ বস্তু কাকে দিতে হবে কাকে দিতে হবে না কোনো জ্ঞান নেই, যাকে পেয়েছে তাকে দিয়েছে। কি ভালো লোক কি খারাপ লোক কিছুই বিচার নেই। সজ্জন দুর্জন পঙ্গু জড় অন্ধগণ, প্রেম বন্যায় ডুবাইল জগতের জন। সজ্জন দুর্জন পঙ্গু জড় কোনো বিচার নেই, যে সামনে পেয়েছে তাই। সজ্জন নাই পেল কিন্তু দুর্জন সেও পেয়ে গেল, পঙ্গু যে হাঁটতে চলতে পারে না সেও পেয়ে গেল, জড় যে একদম চলাফেরাও করতে পারে না, অন্ধ যে কোনো তার চোখ নেই দেখতেই পারে না, সেও প্রেম বন্যায় ডুবে হাবুডুবু খেতে লাগলো। মহাপ্রভু এমন প্রেম বন্যায় এনেছেন। জগৎ ডুবে ডুবিল জীবের হইল বিজনাশ, তাহা দেখি পাঁচজনের পরময় উল্লাস। জগৎ কৃষ্ণ প্রেমে ডুবে গেল, সবার বীজ নাশ হলো। কি বীজ? পাপ বীজ। আমার হৃদয়ে স্তরে স্তরে পাপ বীজ সঞ্চয় থাকে। অপ্রারব্ধ ফলং পাপম কুটং বীজন ফলং মুখম ক্রমে নৈব পলিয়তে বিষ্ণুর ভক্তি রতাত্মনা। অপ্রারব্ধ প্রারব্ধ কুট বীজ ফলন মুখ এসব স্তরে স্তরে সব পাপ আমাদের হৃদয়ে আছে, কিন্তু প্রেম বন্যায় ডুবে সবার বীজ নাশ হয়ে গেল একদম। বীজ থেকে আর কোনো সম্ভাবনা থাকলো, সব শেষ। অর্থাৎ কোনো পাপের রিয়াকশন জীবনে থাকলো না। আর এসব দেখে পাঁচজন খুব উল্লাস, খুব আনন্দ। যত যত প্রেম বৃষ্টি করে পঞ্চজনে, তত তত বাড়ে জল ব্যাপে ত্রিভুবনে। মায়াবাদী কর্মনিষ্ঠ কুতার্কিকে দান, নিন্দুক পাশুটি যত পড়ুয়াদম, সেই সব মহাদক্ষ। সবাইকে তো প্রেম বন্যায় ভাসিয়ে দিলেন, কিছু কিছু চালাক লোক ছিল। আর লোক দেখছে বন্যা আসছে, প্রেমের বন্যা, তা দৌড়িয়ে উঁচু জায়গায় উঠে গেল। এই প্রেম বন্যায় তাদেরকে স্পর্শ করতে পারলো না। মহাপ্রভু প্রেম বন্যায় নিয়ে আসছে, তারা দৌড়িয়ে পালিয়ে গেল, উঁচু জায়গায় উঠে গেল যাতে প্রেম বন্যা স্পর্শ না করে। তারা কারা? এইসব দুর্ভাগা লোক কারা কারা ছিল, আর তাদের উদ্ধার করার জন্য মহাপ্রভু ভাবলেন আমি তো এনে এসেছি সবাইকে কৃপা করব, কিন্তু কেউ যদি পালিয়ে যায় তাহলে তোমার প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে যাবে। আমি প্রতিজ্ঞা করে এসেছি আমি অকাতরে সবাইকে কৃষ্ণ প্রেম দেব, কিন্তু কেউ কেউ যদি পালিয়ে যায় তাহলে তোমার প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে গেল। কিন্তু যারা পালিয়ে গেল তাদেরকেও ধরার জন্য প্ল্যান, কি প্ল্যান করেছিলেন, কারা কারা পালিয়ে গিয়েছিলেন, মায়াবাদী, যারা মায়াবাদী লোক, কর্মনিষ্ঠ, কুতার্কিকগণ, নিন্দুক, পাষণ্ডী, যত পড়ুয়া অথ, এই কয়জন, কারা, মায়াবাদী, কর্মনিষ্ঠ, কুতার্কিকগণ, নিন্দুক, পাষণ্ডী আর পড়ুয়া অধ, এ কয়জন মহাদক্ষ ধাইয়া পলাইল। সেই সব মহাদক্ষ ধাইয়া পলাইল, সেই বন্যাতা সবারে সুইতে নারিল, এই সব জনকে স্পর্শ করতে পারল, সবাইকে প্রেম দিল। কিন্তু এই কয়জন কারা মনে আছে, মায়াবাদী, কর্মনিষ্ঠ, কর্মনিষ্ঠ মানে যারা কর্মের ফল চায়, যারা পূজা করে যে কিছু পাবো, ধন দাও ধন দাও, মায়াবাদী, কর্মনিষ্ঠ, কুতার্কিক, উল্টা পাল্টা তর্ক করে, আছে না তার্কিক লোক, তাই বুঝানো যাবে না, দুই আর দুই চার হয় বলে আমি বুঝবো না, তুমি কি করে বুঝাবে, আমি যদি না বুঝি কেউ বুঝাতে পারবে, তা কিছু লোক আছে তর্ক শুধু বুঝতে চায় না, মায়াবাদী, কর্মনিষ্ঠ, কুতার্কিক, নিন্দুক, যারা শুধু নিন্দা মন্দ করে বেড়ায়, ভালোটা দেখে না, কোথায় একটু ত্রুটি হলো ওইটাই বলবে দশবার, ওইটাই আমাদের নামট্ট মেলায় একজন প্রভু ছিল, জানেন এখন বেঁচে আছে কিনা, দক্ষিণ চৈষ্ণা থেকে আসত, কিছু না কিছু নিন্দা করবে, প্রসাদ যদি ভালো হয় তাও নিন্দা করে, কি বলবে, যদি লবণটা বেশি হয়ে যেত তাহলে কিছু না, মানে শুধু নিন্দা কিছু না কিছু করবে, তা সেই জন্য যাদের টার্গেট হচ্ছে নিন্দু তারা নিন্দাকে খুঁজে বেড়ায়, যারা কি বলে নোংরার মাছি তারা নোংরাকে খুঁজে বেড়ায়, আর যারা মৌমাছি তারা মধুকে খুঁজে বেড়ায়, সেই জন্য নিন্দুক, পাষণ্ডী আর যত পড়ুয়া অথ, সেই সব মহাদক্ষ ধাইয়া পালাইল, সেই বন্যা তা সবরে সুইতে নারিল। এসব দেখে মহাপ্রভু চিন্তা হলো, আরে আমি তো আসলাম সবাইকে কৃষ্ণ প্রেমে ভাসাবো, আর এরা যদি পালিয়ে যায় তাহলে তোমার প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে গেল, আমি তো প্রতিজ্ঞা করেছি সবাইকে কৃষ্ণ প্রেম দেব, তাই মহাপ্রভুর কি চিন্তা হলো, তাহা দেখি মহাপ্রভু করেন চিন্তন, জগতে জগৎ ডুবাইতে আমি করিনু যতন, কেহ কে এড়াইল প্রতিজ্ঞা হইল ভঙ্গ, তা সবা ডুবাইতে পাতিব কিছু রঙ্গ, এ কয়জনকেও কৃষ্ণ প্রেম দেব ছাড়ব না, তার জন্য মহাপ্রভু প্ল্যান করলেন, কি প্ল্যান করলেন, সন্ন্যাস আশ্রম প্রভু কৈলা অঙ্গীকার, এদেরকে কৃপা করার জন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন, শুধু এদেরকে, এদের জন্য, কারণ সন্ন্যাসী হলে সন্ন্যাসী বুদ্ধিতে মহাপ্রভুর চরণে আসবে, মহাপ্রভু তখন কৃপা করতে পারবেন, তাই বলছেন, এত বলি মনে কিছু করিয়া বিচার, সন্ন্যাস আশ্রম প্রভু কৈলা অঙ্গীকার, তার জন্য মহাপ্রভু সন্ন্যাস আশ্রম, আর সন্ন্যাস আশ্রম করে কি করলেন, এই সবাইকে ২৪ বছর শিলা গৃহস্থ আশ্রমে, পঞ্চবিংশতি বর্ষে কৈলা জ্যোতি ধর্মে, সন্ন্যাস করিয়া প্রভু কইল আকর্ষণ, যতেক পালাইয়াছিল তার্কিকাদিগণ, সন্ন্যাস গ্রহণ করে সবাইকে আকর্ষণ করলেন, আর তার্কিক তার্কিক যারা অশ্রদ্ধা করতেন সবাই উনার কাছে আসতে লাগলো, মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে পুরী গেলেন, তারপরে যখন ফুলিয়াতে ফিরে এসেছিলেন, নবদ্বীপ ভেঙে চলে আসলো মহাপ্রভুকে দর্শন করার জন্য। যত যত অপরাধী চাপাল গোপালের মতন তারাও কৃপা পেয়ে গেল। মহাপ্রভু কেন সন্ন্যাস গ্রহণ করলেন তার একটা কাহিনীও চৈতন্য ভাগবতে মধ্যলীলার লাস্টের দিকে বর্ণনা করা হয়েছে। সেখানে বলছেন একদিন কি করেছেন মহাপ্রভু, বসে বসে কৃষ্ণ নাম করছেন না, ওইদিন বসে বসে গোপী 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 গোপীদের নাম বলছেন। কারণ ওনার মনের ভাব হয়েছে গোপীদের কথা চিন্তা করেছেন, ব্রজের কথা চিন্তা করেছেন। গোপীরা কত মহান, যারা সব কিছু দিয়ে কৃষ্ণকে ভালোবেসেছে। তাই সেই গোপীদের মাহাত্মের কথা চিন্তা করে করে তারা মহাপ্রভু এখন শুধু গোপীর নাম বলছেন, গোপী গোপী গোপী। কিছু ওনার ছাত্র ছিল পড়ুয়া, তারা এসে মহাপ্রভুকে বলছে, প্রভু আপনি গোপীর নাম বলছেন কেন, আপনি কৃষ্ণ নাম করো। মহাপ্রভু খেপে গেল, হ্যাঁ কৃষ্ণ নাম কেউ করে নাকি, কৃষ্ণ লম্পট, কৃষ্ণ বদমাইশ, কৃষ্ণ কি করেছে, গোপীদের কান্না করিয়েছে, রাধারানীকে কত কষ্ট দিয়েছে, এই কৃষ্ণ নাম কেউ নেয় নাকি, আমি গোপীদের নাম নেব, গোপী গোপী বলছেন। একটু পরে পড়ুয়ারা আবার এসে বলছে, প্রভু আপনি কি করছেন, গোপীদের নাম কেউ করে নাকি, কৃষ্ণ নাম করতে শাস্ত্রে কৃষ্ণ নাম করার কথা বর্ণনা আছে। তখন মহাপ্রভু আবার রেগে গেছেন, হ্যাঁ ওই লম্পটের নাম করার কথা বলছো, আর রেগে গিয়ে একটা লাঠি নিয়ে তাদেরকে তাড়া করেছে, আর ছাত্ররা দৌড়াচ্ছে, মহাপ্রভু তার পিছনে দৌড়াচ্ছেন লাঠি দিয়ে মারার জন্য। দৌড়াতে দৌড়াতে ছাত্রগুলো ভিতরে ঢুকে গেল, মহাপ্রভু চলে আসলেন। তো ছাত্ররা ভেবেছে নিমাই পণ্ডিত আগে ভালো ছিল, গয়া যাওয়ার পরে মতি বিভ্রম হয়েছে, আর আমরা তো ভালো উপদেশ দিলাম কৃষ্ণ নাম কর, জগতে সবাই উপদেশ দেয় কৃষ্ণ নাম করতে, আমরা তো খারাপ উপদেশ দেয়নি, খারাপ কথা বলিনি, আমরা বললাম কৃষ্ণ নাম করতে আর উল্টে আমাদের মারতে আসলো। নিমাই পণ্ডিত নাই সম্ভ্রান্ত ঘরের লোক, আমরা কি আমাদের মান সম্মান কিছুই নেই, আর আমাদের এরকম রাস্তায় তাড়া করবে, আরে অন্যায় করলে না তাড়া করতো, আমরা তো অন্যায় কিছু করিনি, ভালো উপদেশ দিয়েছি উল্টে আমাদের তাড়া করেছে, দাঁড়া কালকে আমরাও ছাড়বো না নিমাই পণ্ডিতকে, আমরাও ধরে পিটাবো। এই যখন চিন্তা করেছে মহাপ্রভু ভেবেছে, মহাপ্রভু তো সর্ব অন্তর জানি, সবার মনের ভাব জানেন, মহাপ্রভু ভাবছে আরে খাইনো বিপুল ফল কপ নিবারিতে, উল্টিয়ে বাড়িল কপ দ্বিগুণ দেহেতে। এই শ্লোকটা মহাপ্রভু উচ্চারণ করলেন, খাইনু পিপুল ফল, পিপুল ফল আছে যে ফল খেলে কপ সেরে যায়, পিপুল ডাটা সবজি করে খাওয়া যায়, সুন্দর উত্তর চব্বিশ পরগনা ওইদিকে আছে, পিপুল ফল খেলে কপ নিবারণ হয়। মহাপ্রভু বলছেন এই শ্লোকটা বললেন, খাইনু পিপুল ফল কপ নিবারিতে, উল্টিয়ে বাড়িল কপ দ্বিগুণ দেহেতে, উল্টে আরো কপ আমার দ্বিগুণ বেড়ে গেল, কোথায় আমি নিবারণ করার জন্য খেলাম আর উল্টে আমার কপ বেড়ে গেছে, অর্থাৎ আমি আসলাম সবাইকে কৃপা করার জন্য আর আমার আসার ফলে তাদের অপরাধের বোঝা আরো বেড়ে গেল, উল্টো হয়ে যাচ্ছে না, এই জন্য আমাকে, আমি যদি সন্ন্যাস আশ্রম গ্রহণ করি তাহলে এই পড়ুয়ারাও এসে আমার পায়ে প্রণাম করবে, তখন আমি তাদেরকে কৃপা করতে পারব, তখন আমিও তাকে কৃপা করতে পারব। এটা চিন্তা করে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন। তাই এখানেও বলছেন, সন্ন্যাস করিয়া প্রভু কহিল আকর্ষণ, যতেক পালাইয়া ছিল তার কি কাঁদিত গণ। সন্ন্যাস গ্রহণ করে তিনি সবাইকে আকর্ষণ করলেন, যারা পালিয়ে গেল তার্কিক অধম পড়ুয়া সবাইকে আকর্ষণ করলেন, সবার কাছে আসলেন, তাদেরকে কৃপা করলেন। পড়ুয়া পাষণ্ডি কর্মী নিন্দুকাদি যত তারাই আসি প্রভু পাই হয় অবনত। মহাপুরুষ যখন সন্ন্যাস গ্রহণ করলেন, এই পড়ুয়া পাষণ্ডি কর্মী নিন্দুকাদি যত যারা দূরে চলে গেছিল তারা সব কাছে এসে মহাপ্রভুর পায়ে প্রণাম করলেন আর সবাইকে কৃষ্ণ প্রেম দিলেন। কিন্তু আরো একজন পালানো অবস্থায় থাকলো, তারা হচ্ছে কাশীর মায়াবাদী। এদের এরা তো কাছে আসলো না, আর মহাপ্রভু সেই জন্য বললেন আমি তাদের কাছে যাব, ওরা তো আমার কাছে আসবে না, আমি তাদেরকেও উদ্ধার করব, তাহলে আমার সব ফুলফিল হবে। অপরাধ ক্ষমাইল ডুবিল প্রেম জলে, কেবা এড়াইবে প্রভুর প্রেম মহাজালে। সবা নিস্তারিতে প্রভু কিবা অবতার, সবা নিস্তারিতে করে চাতুরি অপার। তবে নিজ ভক্ত কইল যত ম্লেচ্ছ আদি সবাইকে ভক্ত করলো, শুধু বাপ পড়লো কারা? কাশীর মায়াবাদী। তবে নিজ ভক্ত কইল যত ম্লেচ্ছ আদি সবে এড়াইল মাত্র কাশীর মায়াবাদী। কাশীর মায়াবাদীরা শুধু এড়িয়ে গেল। এদেরকে ধরার জন্য মহাপ্রভু নবদ্বীপ ত্যাগ করে যাত্রা শুরু করলেন। কখন? পুরীতে গেলেন, পুরী থেকে বৃন্দাবনে যাওয়ার পথে তিনি কাশীতে মায়াবাদীর জায়গায় গেলেন। আর সেটাই মহাপ্রভু কাশীতে গেলেন, আর সেটা কেন গেলেন, কি উদ্দেশ্যে গেলেন, সেটার ব্যাকগ্রাউন্ড এখানে বর্ণনা করা আছে। এখন বর্ণনা হচ্ছে, বৃন্দাবনে যাইতে প্রভু রহিলা কাশীতে, মায়াবাদী গন্তারে লাগিল নিন্দিতে, তাকে নিন্দা করতে লাগলো। এ ভাবুক, শুধু নাচে গায়, সন্ন্যাসী মানুষ বেদান্ত অধ্যয়ন করা উচিত, বেদান্ত অধ্যয়ন করে না, শুধু নাচে গায়। ভাবুকের শোনে, ভাবুক সন্ন্যাসী হইয়া করে গায়ন নাচন, না করে বেদান্ত পাঠ করে সংকীর্তন। সন্ন্যাসীর কাজ হচ্ছে বেদান্ত অধ্যয়ন করা। কারা বলছে? কাশীর মায়াবাদীরা এইসব বলে নিন্দা বন্ধ করছে। আর বেদান্ত অধ্যয়ন করা দরকার, তা বাদ দিয়ে শুধু ভাবুকের মতো নাচে গায়। মূর্খ সন্ন্যাসী নিজ ধর্ম নাহি জানে, ভাবুক হইয়া ফেরে ভাবুকের শোনে। মূর্খ সন্ন্যাসী কেমন ভাবে নিন্দা করছে মহাপ্রভুকে, মূর্খ সন্ন্যাসী বলছে, এখানে মূর্খ বলেছে। আর প্রকাশন্দ সরস্বতী পাদের সঙ্গে পরে যখন দেখা হবে, মহাপ্রভু নিজে বলবে আমি মূর্খ, গুরু আমাকে মূর্খ বলেছে। ওরা বলেছিল তো আগে, আর মহাপ্রভু নিজে স্বীকার করে বলছে আমি মূর্খ, সেই জন্য বেদান্ত পাঠের অধিকার আমার নেই। এসব শুনিয়া প্রভু হাসে মনে মনে, উপেক্ষা করিয়া কার না কইল সম্ভাষণে। এসব মহাপ্রভু জানতেন যে ওরা নিন্দা বন্ধ করছেন, আর দেখে শুনে বুঝে হাসলেন, আর কিছু বললেন না, উনি বৃন্দাবনে চলে গেলেন। উপেক্ষা করিয়া কইল মথুরা গমন, মথুরা দেখি পুনঃ কইল আগমন। মথুরাতে বৃন্দাবনে 2 মাস থাকলেন, সেখান থেকে আবার ফিরার পথে আবার কাশীতে আসলেন। কাশীতে এসে চন্দ্রশেখর আচার্যের বাড়ি, বৈদ্যের বাড়িতে থাকলেন, আর কার বাড়িতে প্রসাদ পেলেন? তপন মিশ্র। কাশীতে লেখক শূদ্র চন্দ্রশেখর, তার ঘরে রহিলা প্রভু স্বতন্ত্র ঈশ্বর। তপন মিশ্রের ঘরে ভিক্ষা নির্বাহন, সন্ন্যাসীর সঙ্গে নাহি মানে নিমন্ত্রণ। সন্ন্যাসীর সঙ্গে নিমন্ত্রণ খেতে যান না। সন্ন্যাসীরা বিভিন্ন কাশীতে বিভিন্ন অনুষ্ঠান করেন, কেউ যদি নিমন্ত্রণ করে ওখানেও যান না, যেহেতু সন্ন্যাসীর সঙ্গে। তিনি শুধু প্রসাদ পান, কার বাড়িতে? তপন মিশ্রের বাড়িতে। আর সনাতন গোস্বামী সেখানে এসেছিলেন, আর সেখানে 2 মাস ধরে সনাতন গোস্বামীকে শিক্ষা দিলেন। এই শিক্ষা আসলে তপন মিশ্র জানতে চেয়েছিলেন পূর্ববঙ্গে, মনে আছে? সাত্য সাধন তত্ত্ব জানতে চেয়েছিলেন। মহাপ্রভু শুধু বলেছিলেন সাত্য সাধন তত্ত্ব যা কিছু সকল হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। তখন তপন মিশ্র বলেন প্রভু আমি আরো আপনার কাছে থাকতে চাই, আপনার কাছে আরো জানতে চাই, তাহলে আমি এই পূর্ববঙ্গ ছেড়ে আমি নবদ্বীপে যে বাস করি আপনার সঙ্গে থাকব। মহাপ্রভু বলেন না, তুমি এখান থেকে চলে যাও কিন্তু নবদ্বীপে যাবে না, সোজা চলে যাও কাশীতে, সেখানে তুমি থাকো, তোমার সঙ্গে আমার পরে দেখা হবে। মহাপ্রভু জানতে আমি নবদ্বীপে বেশি দিন থাকবো না, এখান থেকে ফিরে গিয়ে অল্প দিনের ভিতরে আমি সন্ন্যাস গ্রহণ করে চলে যাব। আর আমি যখন কাশীতে যাব সনাতন গোস্বামী রাজমন্ত্রী সেও আসবে কাশীতে, এসে আমাকে জিজ্ঞাসা করবে প্রভু সাত্য সাধন তত্ত্ব আমাকে শিক্ষা দিন। তাহলে সেখানে যদি সনাতন গোস্বামী আসলো আর আগের থেকে যদি তপন মিশ্র থাকবে, তাহলে আমি এক ঢিলে দুই পাখি মেরে দিতে পারবো। মহাপ্রভুর প্ল্যান কত আগের থেকে প্ল্যান, সেই জন্য তপন মিশ্রকে কাশীতে পাঠালেন, জানতেন সনাতন গোস্বামীকে আমাকে বলতে হবে। এখন আমি তপন মিশ্রকে বলবো, আবার আলাদা করে আবার সনাতনকে একই কথা বলতে হবে, একই জায়গায় সব দুটোই দুইজনকেই শুনিয়ে দেব। তাই এখানে সনাতন গোস্বামী আসলেন আর সনাতন গোস্বামীকে মহাপ্রভু দুই মাস সাধ্য সাধন তত্ত্ব শিক্ষা দিলেন। দুই মাস পরে তারপরে কি হলো, তারে শিখাইলা সব বৈষ্ণবের ধর্ম ভাগবত আদি শাস্ত্রে যত গুড় মর্ম। ইতিমধ্যে চন্দ্রশেখর তপন মিশ্র তপন দুঃখী হইয়া প্রভু পায় কইল নিবেদন। ভক্ত তো ভগবানের নিন্দা সহ্য করতে পারে না, হৃদয় ফেটে যায়। বৈষ্ণবের নিন্দা, গুরুদেবের নিন্দা, ভগবানের নিন্দা কোনো ভক্ত সহ্য করতে পারে? তাই লাস্টে এই দুইজন এসে মহাপ্রভুর কাছে বলছে, আমার কত আপনার নিন্দা সহ্য করব, মনে হয় আমি জীবন ত্যাগ করে দিই। প্রভু যদি আপনি বলেন আমি জীবন ত্যাগ করব, এই নিন্দা আমি আর সহ্য করতে পারি না। ইতিমধ্যে চন্দ্রশেখর মিশ্র তপন দুঃখী হইয়া প্রভু পায় কইল নিবেদন। নিবেদন করলো, কি নিবেদন করলো, কতক শুনিব প্রভু তোমার নিন্দন, না পারি সহিতে এবে ছাড়িব জীবন। তোমার নিন্দা সহ্য করতে পারছি না, এরকম মনে হচ্ছে আমি মরে যাব। আপনি যদি কিছু ব্যবস্থা না করেন এই নিন্দা আর সহ্য করা যায় না, হয় আমরা দেহ ত্যাগ করব কিছু কর। এইসব শুনে প্রভু, তোমারে নিন্দায় যত সন্ন্যাসী রে গণ, শুনিতে না পারি ফাটে হৃদয় শ্রবণ। তোমাকে সব সন্ন্যাসীর গণরা তোমাকে নিন্দা করে, এসব নিন্দা আর সহ্য করতে পারছি না। এসব শুনে মহাপ্রভু একটু হাসলেন, আর সেই সময় ঠিক ব্যবস্থা হয়ে গেল। কি হলো, ইয়া শুনি রহে প্রভু ঈষৎ হাসিয়া, সেই কালে এক বিপ্র মিলিল আসিয়া। সেই সময় আরেকজন ব্রাহ্মণ এসেছে, কি জন্য এসেছে, নিমন্ত্রণ করার জন্য। মহাপ্রভুকে বলছে আমি জানি আপনি সন্ন্যাসীদের সঙ্গে নিমন্ত্রণ স্বীকার করেন না, কিন্তু আপনি যদি আমার ঘরে একটু আসেন, যদিও সন্ন্যাসীরা আসবেন তবুও জানি আপনি আসতে চান না, কিন্তু আমাকে কৃপা করার জন্য যদি আপনি আসেন তাহলে আমি আর জীবন ধন্য হয়ে যায়, পূর্ণ হয়ে যায় আমার মনের ইচ্ছা। মহাপ্রভু সব সুন্দর অর্গানাইজার, তো সব ম্যানেজ করে ঠিক রেডি করে রেখে দিয়েছে, আর বলছে ঠিক আছে। তখন গেলেন, ইয়া শুনি রয়ে প্রভু ঈষৎ হাসিয়া, সেই কালে এক বিপ্র মিলিল আসিয়া। আসি নিবেদন করে চরণে ধরিয়া, এক বস্তু মাগেও দেহ প্রসন্ন হইয়া। এক বস্তু প্রার্থনা করি আপনি আনন্দ চিত্তে সেটাকে আমাকে দিন, কি সেটা, সকল সন্ন্যাসী মই কইনো নিমন্ত্রণ, তুমি যদি আইসো পূর্ণ হায় মোর মন। তুমি যদি আসো, সব সন্ন্যাসীকে নিমন্ত্রণ করেছি, আর তুমি যদি আসো তাহলে সব সন্ন্যাসী টোটাল নিমন্ত্রণ হয়ে যায়, সেবা হয়ে গেল তাহলে আমার মন। তাও বলছে না যাও সন্ন্যাসী গোষ্ঠী, ইহা আমি জানি, মরে অনুগ্রহ কর নিমন্ত্রণ মানি, আমাকে শুধু নিমন্ত্রণ গ্রহণ করে আমাকে অনুগ্রহ করো, যদিও জানি আপনি যেতে চান না। প্রভু হাসি নিমন্ত্রণ কইল অঙ্গীকার সন্ন্যাসীরে কৃপা লাগি এ ভঙ্গি তাহার, এ হচ্ছে তার ভঙ্গি সন্ন্যাসীকে কৃপা করার জন্য। যদিও জান না কিন্তু যেতে রাজি হলেন কি জন্য, সন্ন্যাসী যারা আসবে সবাইকে উদ্ধার করবেন, ওই জন্যই তো তিনি কাশীতে এসেছেন, সেই জন্য সবাইকে উদ্ধার করবেন সেই জন্য। সে বিপ্র জানেন প্রভু না যান কারো ঘরে, তার প্রেরণায় তারকে অত্যাগ্রহ করে, অত্য আগ্রহ করে। আর দিনে গেল প্রভু শিবিপ্র ভবনে, দেখিলেন বসিয়াছেন সন্ন্যাসীর গণে। সেই পরের দিন নিমন্ত্রণ করতে গেলেন, আরে কৃষ্ণ মাতাজি চোখ খুলে শুনুন, চোখ বন্ধ করে না শুনলে ভালো। আর দিনে গেল প্রভু সেই বিপ্র ভবনে, কোন বিপ্র ভবনে, যে বিপ্র নিমন্ত্রণ করেছে, আর সেখানে দেখলেন আগে থেকে সাজিয়ে গুজানো আছে, সব সন্ন্যাসীরা এসে আগে জড় হয়ে আছে, সব ভর্তি হয়ে আছে, সব মায়াবাদী সন্ন্যাসীরা, হাতে লিডার কে ছিল, সে এসেছে উচ্চ আসনে বসে আছে, সন্ন্যাসীর গণ সব বসে আছেন দণ্ড ধারণ করে। আর সেখানে গেলেন দেখছেন সব বসে আছে সন্ন্যাসীর গণে, তা দেখে কি করলেন, সবা নমস্কার, মহাপ্রভু যদিও মায়াবাদী তাকে কি অসম্মান করলেন, সবাইকে আগে প্রণাম করলেন। দেখুন মহাপ্রভু জানে মায়াবাদী কৃষ্ণ অপরাধী, ব্রহ্ম আত্মা চৈতন্য কহে নিরবধি, অতএব তার মুখে নাই সে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম কৃষ্ণ রূপ দুই তো সমান, মায়াবাদী কৃষ্ণ অপরাধী মহাপ্রভু জানেন না, তবু তাকে প্রণাম কেন করলেন, কৃপা করেন তাকে যে উদ্ধার করবেন, এটা হচ্ছে বৈষ্ণবের টেকনিক। কাউকে যদি কৃপা করতে হয় তার কাছে আগে ছোট হতে হবে, ছোট হয়ে তার ভিতরে আগে ঢুকতে হবে। আর নিয়ম আছে সবাইকে সম্মান করা, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, কৃষ্ণ অধিষ্ঠান সর্ব জীবে জানি সদা, করবি সম্মান সবে থাকিয়া সর্বদা। সবার ভিতরে কৃষ্ণ আছে বলে সবাইকে সম্মান করতে সর্বদা। সবা নমস্কার গেলা পাদ প্রক্ষালনে, পাদ প্রক্ষালন করি বসিলা সেই স্থানে, পাদ প্রক্ষালন করলেন, আর যেখানে পাদ প্রক্ষালনের জায়গা সেখানে তো বসার জায়গা নয়, নোংরা জায়গা, পা ধোয়ার জায়গা কি ভালো জায়গা, আর মহাপুরুষ সেই নোংরা জায়গায় বসে পড়লেন, বসে কিছু ঐশ্বর্য প্রকাশ করলেন, কিছু জ্যোতি যারা দেখতে পাচ্ছেন, বসিয়া করিলা কিছু ঐশ্বর্য প্রকাশ, মহাতেজময় বপু কোটি সূর্যাভাস, কোটি সূর্য থেকে জ্যোতিময়, কোটি সূর্যের থেকে সৌন্দর্যশালী উজ্জ্বল। চৈতন্য ভাগবত এক জায়গায় বর্ণনা করা আছে, আমরা যেমন মহাপ্রভু রূপের কথা বর্ণনা করছেন, যখন হেঁটে যাচ্ছে নূপুর বাজছে পিছন থেকে দেখছে খুব সুন্দর, মনে হচ্ছে রক্ত ঝরে পড়ছে মানে পা দিয়ে, এত মানে সুন্দর। আর সেখানে বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন যেরকম আমরা বলি কোনো মহিলা যদি দেখতে সুন্দরী হয় তাকে কি বলি, চন্দ্রমুখী, অবশ্য পরে হয়ে যায় জ্বালামুখী, কিছু তা চন্দ্রমুখী, চন্দ্রবদন, কত কিছু চাঁদের সঙ্গে তুলনা করে, মানে চাঁদের সৌন্দর্য আছে সেই জন্য চাঁদের সঙ্গে সবাইকে তুলনা করে, কিছু সুন্দর হলে তাকে চাঁদের সঙ্গে তুলনা করায়, এত সুন্দর যে যাকে দেখতে চাঁদ, চন্দ্রমুখী যে চাঁদ সুন্দর দেখতে, এই চাঁদের গায়েও কলঙ্ক আছে, আছে কি না। সেই জন্য মহাপ্রভু যেদিন আবির্ভূত হলেন সেই দিন চাঁদের উদয় হওয়ার কথা ছিল, পূর্ণচন্দ্রের উদয় হওয়ার কথা ছিল, কারণ পূর্ণিমা, পূর্ণচন্দ্রের উদয় হওয়ার কথা স্বাভাবিক, কিন্তু চাঁদ লজ্জা পেয়ে গেল,
যেখানে গৌর চন্দ্র উদয় হচ্ছে যাতে একটুও কলঙ্ক নেই, আর আমি এই কলঙ্ক মুখ তার সামনে কি করে দেখাবো? অকলঙ্ক গৌর চন্দ্র দিলা দর্শন, সকলঙ্ক চন্দ্রের আর কি বা প্রয়োজন? অকলঙ্ক চাঁদের যখন উদয় হচ্ছে, আমি কলঙ্কযুক্ত চাঁদ আমার কি দরকার সেখানে? এজন্য চাঁদ লজ্জা পেয়ে লুকিয়ে গেলেন, রাহু গ্রাস করল। আর এক জায়গায় বর্ণনা করা আছে, চাঁদ সুন্দর দেখতে, একটা চাঁদ নয়, দুটো চাঁদ নয়, 1 কোটি চাঁদের সৌন্দর্য যদি একত্রিত করা হয়, তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুর তার পায়ের নখের 1 কণারও সমান হবে না। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখতে কেমন সুন্দর! কোটি চন্দ্র নহে, 1 নখের সমান, বৃন্দাবন দাস ঠাকুরের ভাষায় বলছেন। কোটি চন্দ্র, 1 কোটি চাঁদের যে সৌন্দর্য, মহাপ্রভুর পায়ের নখের সমান নয় সেই সৌন্দর্য। তাহলে মহাপ্রভুকে দেখতে কত সুন্দর, চিন্তা করা যায়। আমরা অনেক সময় বলি এই জগতের সৌন্দর্য প্রতি আকৃষ্ট হয়ে বিশ্ব সুন্দরী আসলে লোকেরা যায় ভেঙে তাকে দেখতে, কিন্তু পুরুষ লোকরা বেশি যায়, মহিলারা যেতে পারে নাও যেতে পারে। পুরুষ দেখতে মহিলা যায়, মহিলা দেখতে পুরুষ যায়, কিন্তু কোনো গরু যায় না দেখতে। বিশ্ব সুন্দরী হলেও গরু যাবে না, যাবে? ঠিক বর্ণনা এরকম আছে যে স্বর্গের অপ্সরাদের এত সৌন্দর্য, এই বিশ্ব সুন্দরী যদি সেখানে নিয়ে যাওয়া হবে, তাকে একটা ধেড়ে ইঁদুরের মতন দেখতে লাগবে। এখানকার বিশ্ব সুন্দরী যখন স্বর্গে যাবে, স্বর্গের অপ্সরাদের কাছে একটা ধেড়ে ইঁদুরের মতন কুৎসিত লাগবে। স্বর্গের অপ্সরা এত সুন্দরী, তাকে যদি বৈকুণ্ঠে নিয়ে যাওয়া হবে, বৈকুণ্ঠে লক্ষ্মী দেবীদের কাছে এই স্বর্গের অপ্সরাদের কুনো ব্যাঙের মতন দেখতে লাগবে। তাহলে বৈকুণ্ঠের লক্ষ্মী দেবীরা কত সুন্দরী, একজন দুইজন নয়, লক্ষ্মী শত সহস্র সেব্য, হাজার হাজার লক্ষ্মী দেবী সবসময় যার সেবা করছে, কে? গোবিন্দ। এই লক্ষ্মী দেবীদের থেকে হাজার লক্ষ গুণে সুন্দরী হচ্ছে ব্রজের গোপীরা। এই ব্রজের গোপীদের ভিতরে আর একজন হচ্ছে সর্বশ্রেষ্ঠ সুন্দরী, কে? রাধারানী। আর এই রাধারানী একজনের প্রতি আকৃষ্ট, সে কেমন হতে হবে, কত সুন্দর! এই জগতের সুন্দর বা সিনেমা আর্টিস্ট কেউ আসলে কোনো গরু যাবে না, কিন্তু ভগবান কৃষ্ণ যখন বৃন্দাবনে ছিলেন, তাকে দেখার জন্য গরু বাছুর ছুটে আসতো, ময়ূর ময়ূরী ছুটে আসতো, হরিণ হরিণী ছুটে আসতো, গাছপালা নুয়ে তার রূপ মাধুর্য দর্শন করত, যমুনা নদী উজানবে তার সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে যেত। তাহলে সে কত সুন্দর! মহাপ্রভু এখানে যদিও বসেছেন কোথায়, পা ধোয়ার জায়গা, কিন্তু ওনার সৌন্দর্য কে? উনি একটু কৃপা করার জন্য প্রকাশ করলেন, তাদেরকে একটু আকৃষ্ট করার জন্য। আসলে মহাপ্রভু যদি কৃপা করেন, তাহলে তার রূপের প্রতি আমাদের আকর্ষণ বেড়ে যাবে, আমরা সেই রূপে। দক্ষিণ ভারতে একজন ভক্ত ছিল, তার নাম ছিল ধনুর্ধর। আসলে সে আগে এক মহিলার প্রতি খুব আকৃষ্ট ছিল, এত আকৃষ্ট ছিল সে সবসময় মহিলার দিকে তাকিয়ে থাকতো, এমনকি রাস্তায় চলতো, আমরা তো দেখি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পাশাপাশি চলে, সে কি করে চলতো, সে তার মুখে ছাতা ধরত আর সে পিছনে পিছনে যেত ধনুর্ধর, আর সেই মহিলাটা হেঁটে আসতো তার মুখের দিকে তাকাতে তাকাতে পিছনে পিছনে ও চলতো, ও পিছিয়ে পিছিয়ে যেত আর মহিলাটা হেঁটে আসতো, হা করে তার মুখের দিকে এরকম তাকিয়ে থাকতো, এইভাবে রাস্তায় চলতো, এত আকৃষ্ট। রামানুজাচার্য দেখে বলছে, কে লোক, ডাকো তো কে, এইরকম মহিলার প্রতি আকৃষ্ট ডেকেছে। বলছে, ওই মহিলা কি তোমার স্ত্রী? বলছে, না, কিন্তু ওই মহিলাকে আমি খুব ভালোবাসি, এত সৌন্দর্য তার মুখে আমি কোথাও। বলছে, এর থেকে সুন্দর সুন্দর যদি তুমি আর কিছু পাও তুমি তার প্রতি আকৃষ্ট হবে? হ্যাঁ, কিন্তু আমার মনে হয় এর থেকে সুন্দরী আর জগতে কিছুই নেই। বলছে তুমি তাহলে বিকালে একটু আমার সঙ্গে আসো দেখা করতে। সে চলে গেছে। রামানুজাচার্য শ্রীরঙ্গমে থাকতেন তো, দক্ষিণ ভারতে রঙ্গনাথ মন্দিরে গিয়েছেন, বিষ্ণু শুয়ে আছে, যারা গিয়েছেন দেখেছেন, বিষ্ণুর কাছে হাত জোড় করে বলেন, হে প্রভু, এই অধম ব্যক্তি সাধারণ জড় রূপের প্রতি আকৃষ্ট, কিন্তু আপনি দয়া করে একটু কৃপা করে আপনার আসল রূপ তাকে একটু দেখাবেন। আপনার তো কত সুন্দর রূপ, মোহিনী রূপে আপনি দেবতাদের অসুরদের সবাইকে আকৃষ্ট করেছেন, আপনার রূপ এ তো কিছুই না, আপনি একটু কৃপা করুন। ভক্ত বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, এহেন পামর প্রতি হবেন সদয়। বৈষ্ণব যদি আমার হয়ে ভগবানের কাছে একটু অ্যাপ্রোচ করে যে বদমাইশ লোক, ওর জন্য একটু কিছু করুন, ভগবান তা বৈষ্ণবের কথা শুনবে না, আমার কথা শুনবে না। কিন্তু বৈষ্ণব যদি আমার জন্য কিছু বলে কৃষ্ণকে যে এর জন্য আপনি একটু কিছু করুন, দেখুন কামুক ব্যক্তি, লম্পট ব্যক্তি, কি কোনো শুদ্ধাচার কিছুই নেই, কিন্তু হঠাৎ বৈষ্ণবের কৃপা হয়ে গেছে আর তার প্রতি আশীর্বাদ বর্ষণ করার জন্য তাকে ডেকে পাঠিয়েছে, ভগবানের কাছে নিবেদন করলেন একটু দেখাবেন। আর ঠিক সন্ধ্যাবেলায় যখন সেই লোকটা এসেছে, তাকে নিয়ে যখন মন্দিরে গিয়েছে, মন্দিরে ভগবানের সেই রূপ ভগবান প্রকাশ করেছে, আর সেই রূপ দেখে পুরো মূর্ছিত হয়ে পড়ে গেছে, আর কোনোদিন ঘরে ফিরে যায়নি। রামানুজাচার্যের সঙ্গে ছিলেন এবং বড় ভক্ত, অনেক বড় ভক্ত হয়েছিলেন সেই ধনুর্ধর। তা বলা হচ্ছে ভগবান যদি কারো দৃষ্টি খুলে দেয় অথবা ভগবান যদি কৃপা করে কাউকে তার রূপটা দেখায়, তাহলে তো তার জীবন সার্থক। এখানে মহাপ্রভু নিজের জ্যোতিটাকে প্রকাশ করেছেন, কোটি সূর্যাভাস প্রভাবে আকর্ষিল সব সন্ন্যাসীর মন, উঠিল সন্ন্যাসী সব ছাড়িয়া আসন। সবাই উচ্চ আসনে বসেছিলেন, মহাপ্রভু বসে আছেন পা ধোয়ার জায়গায়, কিন্তু মহাপ্রভুকে দেখে, তার জ্যোতি দেখে, তার রূপ সৌন্দর্য দেখে পুরো তারা ইতস্তত হয়ে গেছে, তারা সবাই আসন ছেড়ে উঠে পড়ে গেছে। সন্ন্যাসী যারা নিন্দা মন্দ করছিল তারা আসন ছেড়ে উঠে গেছে, সেই বড় উচ্চ আসনে বসেছিল আসন থেকে নেমে মহাপ্রভুর কাছে চলে এসছে পা ধোয়ার জায়গায়। প্রকাশন্দ নামে এক সন্ন্যাসী প্রধান, প্রভুকে কহিল কিছু করিয়া সম্মান, ইয়াইস শুনহ শ্রীপাদ, অপবিত্র স্থানে বৈশ কিবা অবসাদ। তুমি অপবিত্র জায়গায় বসেছো কেন? আসো আসো, আমাদের আসনে বসো, এখানে বসো, উঁচু জায়গায় বসো, কেন কি দুঃখ তোমার এই নোংরা জায়গায় বসেছ? আকর্ষিত হয়ে গেছে, স্বতঃস্ফূর্ত আকর্ষণ। প্রভু কয়ে আমি হই হীন সম্প্রদায়, তোমার সবার সভাতে বসিতে না জুয়ায়। আমি হীন সম্প্রদায়, আপনি উচ্চ সম্প্রদায়, ওই আসনে আমার এই ঠিক আছে। আপনে প্রকাশ আনন্দ হাতেতে ধরিয়া, বসাইল সভা মধ্যে সম্মান করিয়া। হাতে ধরে নিজে গুরুদেব শিষ্যকে পাঠালেন না, অত হাজার দশ হাজার শিষ্য ছিল সেখানে, না থাকলেও আশেপাশে ছিল, শিষ্যদের পাঠাতে পারত, যাও সাধুকে ডেকে আনো, নিজে আকৃষ্ট হয়ে তার হাত ধরে নিজের আসনে বসালেন। পুছিল তোমার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, কেশব ভারতের শিষ্য, তাতে তুমি ধন্য। তুমি প্রকাশন্দ সরস্বতী, তুমি কেশব ভারতের শিষ্য, তুমি ধন্য আমাদের সম্প্রদায়, কিন্তু আমাদের সঙ্গে মেলামেশা কেন করো না? আর শুধু বেদান্ত অধ্যয়ন না করে শুধু হরি হরি কেন করো? সাম্প্রদায়িক সন্ন্যাসী তুমি রহ এই গ্রামে, কি কারণে আমার সবার না করো দর্শনে? সন্ন্যাসী হইয়া কর নর্তন গায়ন, বাবুক সব সঙ্গে লইয়া কর সংকীর্তন। আমাদের দলে সন্ন্যাসী, একই সম্প্রদায়ের সন্ন্যাসী, আমাদের সঙ্গে মেশো না, আর দুই চারজন কোন ভাবুক নিয়ে শুধু হরি হরি কর, এ কি আর বেদান্ত পড়ো না? এ তো সন্ন্যাসীর কাজ বেদান্ত পাঠ করা। বেদান্ত পঠন দেন সন্ন্যাসীর ধর্ম, তা ছাড়ি কেন করো ভাবুকের কর্ম? ভাবুকের কর্ম কেন করো? সন্ন্যাসীর ধর্ম বেদান্ত অধ্যয়ন করা আর ধ্যান করা, এসব ছেড়ে শুধু নাচো গাও কেন? আর প্রভাবে দেখিয়ে তোমার সাক্ষাৎ নারায়ণ, তোমাকে দেখলে ঠিক নারায়ণের মতন মনে হয়। আসলে মায়াবাদী সন্ন্যাসীরা তারা কি বলে, দণ্ড ধারণ মাত্রেন নর নারায়ণং ভবে। দণ্ড ধারণ করলেই একটা মানুষ সে নারায়ণ হয়ে যায়, ভগবান হয়ে যায়। তাই বলছে প্রভাবে দেখিয়ে তোমার সাক্ষাৎ নারায়ণ, হীনাচার করো কেনে ইতে কি কারণ? তুমি হীন কর্ম কেন করো? তুমি তো নারায়ণের মতন দেখতে তোমাকে লাগে। তখন মহাপ্রভু উত্তর দিচ্ছেন, কি উত্তর দিচ্ছেন? হে শ্রীপাদ শোনো, এর কারণ আমার হচ্ছে মূর্খ। আর গুরুদেব বলল, তুমি মূর্খ, তোমার বেদান্ত অধিকার নেই, তুমি শুধু হরিনাম করো। প্রভু কয়ে শুনো শ্রীপাদ, ইহার কারণ গুরু মরে মূর্খ দেখি করিল শাসন। গুরু আমাকে মূর্খ দেখে শাসন করল, কি বলল? মূর্খ তুমি, তোমার নাহি বেদান্তের অধিকার, কৃষ্ণ মন্ত্র জপ সদা, এই মন্ত্র সার। মায়াবাদীরা প্রকাশচন্দ্রপাদ জিজ্ঞাসা করছে, তুমি আমাদের দলের সম্প্রদায়ের সন্ন্যাসী, আমাদের সঙ্গে বেদান্ত অধ্যয়ন করো না, ধ্যান করো না, শুধু ভাবুককে নিয়ে কেন করো? ভাবুকের সঙ্গে থাকো। তখন মহাপ্রভু দিচ্ছেন যে আমাকে গুরুদেব বললেন তুমি মূর্খ। কি মনে করেন মহাপ্রভু মূর্খ ছিলেন? কেশব কাশ্মীরি, সারা ভারতের শ্রেষ্ঠ পণ্ডিত, সে যখন নবদ্বীপে এসেছে তাকে নাকানি চুয়ানি খাওয়াই দিয়েছে, তাই না? ঘটনা জানেন নবদ্বীপ লীলায়, রাত্রে বিনা পানিকে খুব প্রার্থনা করেছে, প্রভু মা আমার কি কোনো অপরাধ হয়েছে, একটা বাচ্চা ছেলের কাছে আমাকে পরাজয় করে দিলে। মা বিনা পানি সরস্বতী দেবী আবির্ভূত হয়ে বললেন, বাবা ও সাধারণ ছেলে নয়, উনি হচ্ছে আমার প্রভু সাক্ষাৎ নারায়ণ। তোমার অনেক ভাগ্য তুমি তার দর্শন পেয়েছো, তোমার দুর্ভাগ্য এই তুমি তার সঙ্গে তর্ক করতে চেয়েছো, তোমার কল্যাণ সেখানে নিহিত আছে, সকালে যে তার চরণে আশ্রয় গ্রহণ করো। সঙ্গে সঙ্গে প্রকাশ সেই কেশব কাশ্মীরি সকালে যে মহাপ্রভুর চরণে আশ্রয় গ্রহণ, এত বড় পণ্ডিত, নিমাই পণ্ডিত, কেশব কাশ্মীর পর্যন্ত পরাস্ত, আর সে এখানে এসে কি বললেন? মূর্খ। গুরুদেব আমাকে বললেন তুমি মূর্খ। আসলে সব শিষ্যকে গুরুর কাছে মূর্খ হতে হবে। আমি অনেক শিক্ষিত, অনেক ধনী, অনেক কোয়ালিটি, কিন্তু গুরুদেবের কাছে শিষ্য সব সময় মূর্খর মতো থাকতে হবে। মহাপ্রভু বললেন গুরু মরে মূর্খ দেখি করিল শাসন। শাসন শিষ্য কথাটা কোথা থেকে এসছে? সর ধাতু থেকে। যিনি শাসন স্বীকার করতে প্রস্তুত থাকবেন তিনি হচ্ছেন শিষ্য। আমি শিষ্য হলাম, গুরুদেবের শাসন স্বীকার করলাম না, গুরুদেব কিছু বললো ডোন্ট কেয়ার, না এ শিষ্য না। মূর্খ তুমি, গুরুদেব আমাকে বললেন মূর্খ তুমি, তোমার নাহি বেদান্তার অধিকার, কৃষ্ণ মন্ত্র জপ সদা, এই মন্ত্র সার। আর গুরুদেবের এই আদেশ পেয়ে আমি কি করি? তখন থেকেই কৃষ্ণ মন্ত্র, গুরুদেব উপদেশ দিলেন এই কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ। কৃষ্ণ নাম থেকে সংসার থেকে রেহাই পাওয়া যাবে, আর কৃষ্ণ নাম থেকেই কৃষ্ণ প্রেম পাওয়া যাবে। তাই নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। নাম বিনা কলিকালে আর কোন ধর্ম নেই। গুরুদেব আমাকে এটাই শিক্ষা দিলেন, যে কলিযুগে একমাত্র ধর্ম হচ্ছে হরিনাম। আর এটা সমস্ত শাস্ত্রের সার তত্ত্ব হচ্ছে। এত বলি, গুরুদেব আমাকে একটা শ্লোক শিখালেন, সমস্ত শাস্ত্রের সার বলে যে শ্লোকটা জগতে প্রচার সেই শ্লোকটা শিখালেন, এই কলিযুগে হরিনাম হচ্ছে একমাত্র। এত বলি এক শ্লোক শিখাইল মোরে, কণ্ঠে করি সেই শ্লোক করিহ বিচারে। একটা শ্লোক গুরুদেব আমাকে শিখালেন, বললেন তুমি হরিনাম করো, এই হরিনাম থেকে সংসার মোচন হবে, এই হরিনাম থেকে তুমি কৃষ্ণ প্রেম পাবে। আর তার রেফারেন্স স্বরূপ একটাই শ্লোক আমাকে শিখালো, আর এই কণ্ঠ করে সবসময় তুমি বিচার করো, কি সেই শ্লোক? হরের নাম হরের নাম হরের নাম ইব কেবলম, কলও নাস্তেব 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 গতির অন্যথা। এই একটা শ্লোক, এ হচ্ছে বিচারের। এই আজ্ঞা পাইয়া নাম লই অনুখ, নাম লইতে লইতে মোর ভ্রান্ত হইল মন। গুরুদেব আদেশ করলেন এই শ্লোকটা বিচার করতে বললেন, আর আমি তখন থেকে গুরুদেব আদেশ অনুসারে শুধু হরিনাম করি, আর এই হরিনাম করে করে আমার মন ভ্রান্ত হয়ে গেল। আর হরিনাম করার ফলে আমার ধৈর্যটাও সে নষ্ট হয়ে গেল। কি করলাম? ধৈর্য ধরিতে নারি হইলাম উন্মত্ত, হাসি নাচি হাসি কান্দি নাচি গাই জইছে মদমত্ত। গুরুদেব আমাকে নাম দিলেন, আর নামই করতে করতে আমি নাচছি গাইছি হাসছি মদমত্ত, মাতাল যেমন করে আমি করছি। এই যে আপনি যে বলছেন যে ভাবুকের মতো নাচি গাই, আসলে এটা আমি নিজে নাচি না, হরিনাম আমাকে নাচায় কাদায় গড়াগড়ি দেয়, আমি নিজের ইচ্ছাই করি না। তবে ধৈর্য ধরি মনে করিল বিচার, কৃষ্ণ নাম অজ্ঞানাচ্ছন্ন হইল আমার। তবে ধৈর্য ধারণ করে একদিন আমি বিচার করলাম, এই কৃষ্ণ নাম করে আমার জ্ঞান পুরো আচ্ছন্ন হয়ে গেছে, আমি পাগল হয়ে গেছি। মহাপ্রভু বিচার করছেন, পাগল হইলাম আমি ধৈর্য নাহি মনে, এত চিন্তি নিবে দিল গুরুর চরণে। আমি কৃষ্ণ নাম করে করে তো পাগল হয়ে গেছি, আর তাই গুরুদেবের কাছে গেলাম, যে গুরুদেবকে নিবেদন করলাম। কি নিবেদন করলাম? কিবা মন্ত্র দিলা গোসাই কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র করিল পাগল। হে গুরুদেব, আপনি আমাকে কি মন্ত্র দিলেন, এই মন্ত্র জপ করতে করতে আমি পাগল হয়ে গেছি। লোকেরা পাগল থেকে রক্ষা পাওয়ার জন্য ডাক্তারখানায় যায়, আর আমরা পাগল হওয়ার জন্য ইসকন এসেছি, তাই কিনা? দেখুন লাস্ট পরিণতি পাগল, সেই জন্য সাবধান। পাগল এই দলে যদি থাকবেন পরিণতি পাগল, এছাড়া আর কিছু না, বুঝতে পারলেন? তা পাগল কে হতে চান? অবশ্য পাগল সবাই আমরা পাগল। অ্যাকচুয়ালি আমি একটা গ্রন্থ পড়ছিলাম, সেখানে বর্ণনা করা আছে যে হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে হু, তারা রিসার্চ করছে যে বর্তমানের সমস্যা নয় এইডস, এইডস বলে কি, এইডস রোগ ওটা ডেঞ্জারাস নয়, বর্তমানে ডেঞ্জারাস নয় ক্যান্সার, বর্তমানে তার থেকে বেশি ডেঞ্জারাস। তাদের রিপোর্টে তারা লিখছেন বর্তমানে সব থেকে ডেঞ্জারাস রোগ হচ্ছে মেন্টাল ডিজিজ, আর প্রত্যেককেই এই ডিজিজটা এফেক্ট করেছে, বলুন কি না? ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সবাইকে এই মেন্টাল ডিজিজ এফেক্ট করেছে, এই রোগ থেকে কেউ রেহাই নেই, এই মেন্টাল ডিজিজ, মনোরোগী সবাই কম বেশি। আমরাও কি সমস্যা আমাদের, আমার মন উল্টা পাল্টা চিন্তা করে, করে কি না? সাধু হয়েছি করে কি না? আর যারা সাধু হয়নি তাদের করে না? মদের বোতল নিয়ে গঙ্গার ঘাট, সমুদ্রের ঘাটে যাচ্ছে, মরারও ভয় নেই, আছেন কিনা? তাহলে মেন্টাল রোগী নয় কি তারা? হয়তো ক্যান্সার হয়নি, হয়তো এইডস হয়নি, কিন্তু মেন্টাল রোগী তো তারা, তাই কি না? আর জগতে বেশিরভাগ প্রায় 99% এই মেন্টাল রোগী। সব রোগের হসপিটাল আছে, মেন্টাল রোগের হসপিটাল আছে? আর সেই জন্য ছিল প্রভুপাদ সারা পৃথিবী জুড়ে এই ইসকন সেন্টার করেছে, যেখানে মেন্টাল রোগীকে ট্রিটমেন্ট দেওয়া হবে। জগতে সবাই পাগল, কেউ কৃষ্ণের জন্য পাগল, কেউ টাকার জন্য পাগল, কেউ মেয়ে মানুষের জন্য পাগল, সবাই পাগল, তাই কি না? একটা গল্প বলি, একটা পাগলা গারদে গিয়েছে একটা লোক দেখতে। দেখছি একটা লোক ফ্যানে ঝুলছে আর রুনু 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 বলে চিৎকার করছে, বলছে এ কেমন পাগল রুনু 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 বলে চিৎকার করছে? বলছে এ হচ্ছে রুনু বলে একটা মেয়েকে ভালোবাসত, আর সে ওকে ল্যাং মেরে চলে গেছে, সেই জন্য পাগল হয়ে গেছে, সেই জন্য ওই এরকম রুনু রুনু বলে চিৎকার করছে। পরের ঘরে গিয়েছে আর একটা লোকে ওই রকম রুনু রুনু বলে চিৎকার, পাগল, বলছে আরে ও তো রুনু ভালোবেসেছিল, সেই জন্য ও ল্যাং মেরে চলে গেছে বলে পাগল হয়ে গেছে, ও রুনু রুনু বলছে। এও কেন আবার রুনু রুনু বলছে? বলছে এ হচ্ছে সেই লোকটা যার সঙ্গে রুনু পালিয়ে গিয়েছিল, দুই দিন পরে তাকেও ল্যাং মেরেছে আর এও পাগল হয়েছে। তা লোকেরা এরকম সারা জগৎ। আমি হুগলি প্রচারে গিয়েছিলাম, একজন মাতাজি খুব দুঃখ করছে, আমার এক ইয়ং ছেলে কাকে ভালোবেসেছে আর সে মেয়েটা ল্যাং মেরে অন্য জায়গায় গিয়েছে, ছেলেটা আমার সুইসাইড করেছে। আত্মানন্দ ছিল সেখানে, তাই এরকম কোথাও। তাই এরকম জগতে মানুষ পাগল, কেউ টাকার জন্য পাগল, কেউ মেয়ে মানুষের জন্য পাগল, কেউ লাভ পূজা প্রতিষ্ঠার জন্য পাগল, আর কেউ কৃষ্ণ প্রেমে পাগল। পাগল যদি হতে হয় আসল পাগল হওয়াই ভালো, কৃষ্ণ প্রেম। আর এই কৃষ্ণের জন্য পাগল না হবেন, আপনাকে পাগল কারো না কারো জন্য হতেই হবে, রক্ষা নেই। এই জন্য বেটার কৃষ্ণের জন্যই পাগল হয়ে যায় যদি, তাই কি না? তাই এই গুরুদেবকে জিজ্ঞাসা করছেন কিবা মন্ত্র দিলা গোসাই কিবা তার বল। যদি আমরা লোককে একটা বাইরে লিখে রাখি এমন একটা মন্ত্র দেয়া হবে যে মন্ত্র জপ করলে পাগল হয়ে যাবে, কেউ আসবে সেই দলে? তো এখানে সেই মন্ত্র, মহাপ্রভু বলছে গুরুদেব তুমি আমাকে কি মন্ত্র দিলে আমি পাগল হয়ে গেছি। সবাই যদি জানতে পারে এই মন্ত্র জপ করলে পাগল হতে হবে, কেউ আসবে এই দলে? যারা সত্যিকারে, সেই জন্য যারা সত্যিকারে বুদ্ধিমান তারাই আসবে, যজন্তিহি সুমেধসা। মহাপ্রভু জিজ্ঞাসা করছেন কিবা মন্ত্র দিলা গোসাই কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র করিল পাগল। তুমি আমাকে কি মন্ত্র দিলে জপ করে আমি পাগল হয়ে গেলাম, আর এই জপ করার ফলে কি হয়েছে? হাসায় নাচায় মরে করায় ক্রন্দন, এত শুনি গুরু হাসি বলিল বচন। গুরুদেবকে বললাম গুরুদেব এই মন্ত্র আমাকে হাসায় নাচায় গাওয়ায়, তখন এই কথা শুনে গুরুদেব হেসে আমাকে উত্তর দিলেন। কে বলছেন? কে বলছেন? মহাপ্রভু বলছেন। কাকে বলছেন? প্রকাশানন্দ সরস্বতীপাদ। ও বলছে তুমি পাগলের মতন কেন? তখন মহাপ্রভু নিজের কথা বলছেন, গুরু আমাকে মূর্খ দেখে বলল শুন হরিনাম কর, বেদান্ত অধ্যয়ন করতে হবে না, তাই আমি হরিনাম করি আর হরিনাম আমাকে নাচায় গাওয়ায়। তাই একদিন আমি গুরুদেবের কাছে জিজ্ঞাসা করলাম, গুরুদেব তখন হেসে আমাকে উত্তর দিলেন। কি উত্তর দিলেন? কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব, যেই জপে তার কৃষ্ণে উপজয় ভাব। এ হচ্ছে কৃষ্ণ নামের স্বভাব, যেই কৃষ্ণ নাম করবে তাকেই পাগল হতে হবে। কৃষ্ণ বিষয়ক প্রেমা পরম প্রসার্থ, যাওয়ার আগে তিন তুল্য চারি পুরুষার্থ। কৃষ্ণ বিষয়ক প্রেম হচ্ছে পঞ্চ পুরুষার্থ। কৃষ্ণ প্রেম যার আগে তিন তুল্য চারি চারি পুরুষার্থ ঘট কি ধর্ম অর্থ কাম মোক্ষ। লোকেরা ধর্ম করে কি জন্য? অর্থ পাওয়ার জন্য, ধনন্দেহী জনন্দেহী করে না? সারা আশ্বিন মাসটাই দেখবে সারা বাংলা সব ভক্তে পরিণত হয়ে যাবে। কিসের ভক্ত? মায়ের ভক্ত। ধনন্দেহী জনন্দেহী দেহি দেহি কা ধর্ম করবে অর্থ পাওয়ার জন্য, আর অর্থ দিয়ে কি করবে? কাম বাসনা চরিতার্থ করবে। তারপরে কাম বাসনা চরিতার্থ করেও যখন স্যাটিসফাই হতে পারবে না, তখন ভাববে ভগবান ভোগ করে আমি ভগবান হব, মুক্তি লাভের চেষ্টা করব। ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারি পুরুষার্থ। কিন্তু এর ঊর্ধ্বে আর একটা আছে পঞ্চ পুরুষার্থ, কৃষ্ণ প্রেম। কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রেমে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মানন্দ নহে তার এক বিন্দু। কৃষ্ণ প্রেমের যে আনন্দ, ধর্ম অর্থ কাম মোক্ষ, চতুর্বর্গে শ্রেষ্ঠ হচ্ছে মোক্ষ, মোক্ষেরও যে আনন্দ, কোটি মুখের আনন্দ, সেই কৃষ্ণ প্রেমের এক কণারও সমান নাই। তাহলে কৃষ্ণ প্রেমের কত আনন্দ? তাই বলছে তোমার জীবন সার্থক, তুমি পঞ্চ পুরুষার্থকে কৃষ্ণ প্রেম পেয়েছ। চার আগে তিন তুল্য চারে পঞ্চ পুরুষার্থক প্রেমানন্দ সিন্ধু, মোক্ষাদি আনন্দ যার নহে এক বিন্দু। মোক্ষের আনন্দ এক বিন্দু। শোন, কৃষ্ণ আমের ফল প্রেমা সর্বশাস্ত্রে গয়, বাক্যে সেই প্রেমা তোমায় করিল উদয়। প্রেমা স্বভাব করে চিত্ত তনু ক্ষোভ, কৃষ্ণের চরণ প্রাপ্তে উপজয় লোভ। যখন কৃষ্ণ প্রেম জাগ্রত হবে, তখন কৃষ্ণের চরণ প্রাপ্তির জন্য লোভ জাগ্রত হবে, আর সেই প্রেমের স্বভাব হয়ে নাচে গায় হাসে কাঁদে। আর অনেক ভাগ্য তোমার এই প্রেমার উদয় হয়েছে, গুরুদেব আমাকে তাই বললেন। প্রকাশ সুন্দর সরস্বতী পাদকে মহাপ্রভু বললেন। তখন মহাপ্রভু আসলে মহাপ্রভুর কথা শুনে প্রকাশ সুন্দর সরস্বতী পাদ বললেন, আমি বুঝতে পেরেছি যে আসলে এটা ঠিক শঙ্করাচার্যের মতটা ঠিক নয়, কিন্তু সম্প্রদায়ের অনুরোধে আমরা করি, ত্যাগ করতে পারি না। কিন্তু সেই যে নারায়ণের কথা বলা হচ্ছে, মানুষ নারায়ণ হয় কিন্তু আপনাকে দেখছি মনে সাক্ষাৎ নারায়ণ, আপনার কথা শুনে আমাদের আনন্দ হচ্ছে, আপনি যা বলছেন তাতে আমাদের খুব আনন্দ হচ্ছে। আর সেই জন্য আপনাদের কথায় কোনো আমার খারাপ লাগছে না, বরঞ্চ আপনার যুক্তিগুলো খুব ভালো লাগছে। মহাপ্রভু তাকে বললেন যে, প্রভুর মিষ্ট বাক্য শুনি সন্ন্যাসীর গণ, চিত্ত ফিরি গেল কয়ে মধুর বচন। মহাপ্রভুর কথা শুনে এ মায়াবাদী সন্ন্যাসীরা কনভিন্স হয়ে গেল, আর চিত্ত ফিরে গেল। তারা সুন্দরভাবে মহাপ্রভুকে বলছেন, কি বলছেন? যে কিছু কহিলে তুমি সব সত্য হয়, কৃষ্ণ প্রেমা সেই পায় যার ভাগ্য দয়। কৃষ্ণে ভক্তি করো ইহা সবার সন্তোষ, বেদান্ত না শোনো কেন তার কি বা দোষ। ঠিক আছে, তুমি কৃষ্ণ নাম করো, কৃষ্ণ প্রেম পেয়েছো, কিন্তু বেদান্ত কেন পড়ো না? বেদান্ত তো ব্যাসদেবের লেখা। বলছে বেদান্ত আমরা, মহাপ্রভু বলছে বেদান্ত মানি, কিন্তু এই শঙ্করের ভাষ্য মায়াবাদী ভাষ্য, শুনলে সর্বনাশ হয়, সেই জন্য ওই ভাষ্য আমরা পড়ি না। তখন প্রকাশ সুন্দর সরস্বতী পাদ বলেন, হ্যাঁ আপনি যা বলছেন ঠিক, শঙ্করের ভাষ্য আসলে সঠিক নয়, কিন্তু সম্প্রদায়ের ভাষ্য তো ছাড়তে পারি না, কিন্তু আপনার কৃপায় আমরা আসল বুঝেছি। আর তখন 10,000 শিষ্য নিয়ে প্রকাশ সুন্দর সরস্বতী পাদ মহাপ্রভুর চরণ আশ্রয় গ্রহণ করলেন। হরি বল, সবাই উদ্ধার হয়ে গেল, আর সবাই মিলে তখন হরিনাম করলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এ অধ্যায় এভাবে বাকিটাই প্রায় বর্ণনা করা আছে। ধন্যবাদ।